जेने कीर दावा तेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना।
اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن أرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله عليه وسلم
প্রিয় ইসলাম ভাইরা আসুন নাতে রাসূল শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম ইনশাআল্লাহ আমি নিয়ত করে নিয়েছি আমি নাতে রাসূল পাঠ করব আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য আপনারা নিয়ত করে নিন আপনারা নাতে রাসূল শ্রবণ করবেন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য তো আসুন নাতে রাসূল পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিন
সাল্লাল্লাহু আলাইহি ওয়া sallallahu alayka ya habiballah সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমায় কাজ দেখি না মদনী মদিনে বলি আমায় কাজ দেখি না মদনী মদিনে বলি হৃদয় হো তোমার ঠিকানা মদনী মদিনেওয়ালি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা বলি দুঃখ কারি গিয়ে রাসূলুল্লাহ বলি দুঃখ কারি গিয়ে তুমি ছাড়াকে বুঝিবে আমায় আপন করে নাও না মদনী মদিনেওয়ালি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়া হাবিবাল্লাহ। মদিনার ছবি সদা যেন থাকে মনে নারী ছবি সদা যেন থাকে মনে শরণ প্রিয় নবীর যেন থাকে এই হৃদয়ে শরণ প্রিয় নবীর যেন থাকে এই হৃদয়ে সুযোগ যদি আমি পেয়ে যাই মদিনা যাওয়ার সুযোগ যদি আমি পেয়ে যাই যাব মদিনায় কন্নার তো কা ফেলানি যাব মদিনায় কন্নার তো কা ফেলানি মদি নারী ছবি সদা যেন থাকে মনে শরণ প্রিয় নবী যেন থাকে এই হৃদয়ে প্রশ্ন করি ফের যখন কবরে আসবে প্রশ্ন করি ফেরেশতা যখন কবরে আসবে নবীর গুণগান তো কুঞ্জেন থাকে মুখে নবীর গুণগান তো কুঞ্জেন থাকে মুখে মদিনারী ছবি সদা যেন থাকে মনে শরণ প্রিয় নবী যেন থাকে হৃদয়ে প্রিয় নবীর গোলাম আমি শোনো জাহান্নাম প্রিয় নবীর গোলাম আমি শোনো হে জাহান্নাম যাব কি করে দো যখন নবীর গোলাম হয়ে যাব কি করে দো যখন নবীর গোলাম হয়ে মদিনারী ছবি সদা যেন থাকে মনে শরণ প্রিয় নবী যেন থাকে এই হৃদয়ে আল্লাহ হে মন দয়া করো এই দরাতে সিলামি তোমার সারা পড়েছে দাওয়াতি সিলামি তোমার সারা পড়েছে মদি নারী ছবি সদা যেন থাকে মনে শরণ প্রিয় নবী যেন থাকে এই হৃদয়ে আতা তুমি আমার এই কথা হাসুর দিবসে আতা তুমি আমার এই কথা হাসুর দিবসে যেন প্রিয় নবী আমায় শিও মুখে বলে মদি নারী ছবি সদা যেন থাকে মনে শরণ প্রিয় নবী যেন থাকে এই হৃদয়ে শরণ প্রিয় নবী যেন থাকে এই হৃদয়ে
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় ইসলাম ভাইরা, যখনই মসজিদে প্রবেশ করবেন তখন এতেকাফের নিয়ত করে নেবেন, কারণ এতেকাফের নিয়ত করার মাধ্যমে আমরা যতক্ষণ মসজিদে অবস্থান করি আমাদের সওয়াব বৃদ্ধি পেতে থাকে। তো আমরা যেহেতু মসজিদে অবস্থান করছি, আসুন এখনও এতেকাফের নিয়ত করে নেই। নাওয়াইতু সুন্নাতাল এতেকাফ, এর অর্থ হচ্ছে আমি সুন্নাত এতেকাফের নিয়ত করলাম। প্রিয় ইসলাম ভাইরা, আমরা মসজিদে অবস্থান করছি আলহামদুলিল্লাহ তাআলা, আর মসজিদের মধ্যে নিচে কার্পেট বিছানো আছে, লাইটিং করা আছে, সুসজ্জিত করা, আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাচ্ছি, কিন্তু এটাকে রুহানিভাবে এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাণী অনুসারে সুসজ্জিত করার মাধ্যম কী? নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ইন্না সালাতাকুম আলাইয়া নূরুন লাকুম ইয়াউমাল কিয়ামা। কত সুন্দর ফজিলত! নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে তোমাদের মজলিসগুলোকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে সুসজ্জিত করো, নিশ্চয়ই তোমাদের দুরূদ শরীফ পাঠ করা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই হাদিস শরীফের মাধ্যমে আমরা দুটি বিষয় জানতে পারি। প্রথমত তো যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মজলিসকে সুসজ্জিত করার জন্য লাইটের কথা ব্যক্ত করেননি, কার্পেটের কথা ব্যক্ত করেননি, অনেক লাইটিং থাকতে হবে এমন বলেননি, বরং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মজলিসকে সুসজ্জিত করার জন্য যেই উপায়টি বলে দিয়েছেন সেটি হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। আর এর মাধ্যমে মজলিস সুসজ্জিত হবেই, এর সাথে সাথে ইনশাআল্লাহ তাআলা এটা কাল কিয়ামতের দিন আমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, প্রতিটি ভালো কাজের পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করা দরকার, কেননা নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকা, অর্থাৎ আমলের মধ্যে সর্বোত্তম হচ্ছে ভালো নিয়ত, সত্য নিয়ত। তো আমরা যখনই কোনো ভালো কাজ করব, নেক কাজ করব, জায়েজ কাজ করব, তখন চেষ্টা করব যেন আমরা কি করে নেই, ভালো ভালো নিয়ত করে নেই, তাহলে সওয়াবও অনেক বেশি পাবো। কেননা যেমন আমি মসজিদে আসলাম, এখন মসজিদে আসার সময় আমি সুন্দর করে ইমামা বাঁধলাম, পাগড়ি পরলাম, খুশবু লাগালাম, এটা দ্বারা উদ্দেশ্য যদি এটা হয় যে মানুষ দেখবে, মানুষের সুঘ্রাণ পাবে, আমার প্রশংসা করবে, তাহলে তো সেইভাবে সেটার সওয়াব আমরা পাবো না। যদি আমি এটা নিয়ত করি যে আমি মসজিদে যাচ্ছি, আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হচ্ছি, নামাজ পড়ব, আমার শরীর যেন সুগন্ধিময় থাকে, আমার শরীর থেকে যেন দুর্গন্ধ বের না হয়, আমি যেহেতু মহান রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হচ্ছি, যেন আমার পোশাক পরিষ্কার হয়, যদি এই নিয়তগুলো করি তাহলে এর যে বিভিন্ন ফায়দা আছে সেটা তো আমরা পাবই, এর পাশে পাশে আল্লাহ তাআলা চাইলে এই আমলটা আমাদের জন্য নাজাতের মাধ্যম হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা বয়ানের শুরুতে কিছু ভালো ভালো নিয়ত করে নেই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে বয়ান শ্রবণ করব। যা শ্রবণ করব তার উপর আমল করার চেষ্টা করব। যা শুনব তা মনে রেখে অন্যকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা বিভিন্ন বিষয়ে শুনি, বিভিন্ন বিষয়ে পড়ি। বিশেষ করে মানুষের জানার উদ্দেশ্য যে থাকে সেটা বিভিন্ন কারণে হয়ে থাকে। এর মধ্যে অনেক বড় একটি কারণ আমাদের কোনো বিষয় সম্পর্কে জানার বা কোনো বিষয় সম্পর্কে শিখার একটি কারণ হচ্ছে সেই বিষয় থেকে যেন আমি উপকৃত হতে পারি, অথবা আমার যারা অধীনস্থ রয়েছে ছেলে মেয়ে ভাই বন্ধু বা আমি শিক্ষক হলে ছাত্ররা যেন উপকৃত হতে পারে। আর তার জন্য বিভিন্ন ব্যক্তিদেরকে আমরা পড়ি, অধ্যয়ন করি, স্টাডি করি, যারা বিভিন্ন আইকনিক স্টেজে আছে, যা আমি হতে চাচ্ছি। কেউ যদি বিজনেসম্যান হতে চায় তো সে দেখে যে বিজনেসের আইকন কে, হ্যাঁ, খুব শীর্ষ ব্যবসায়ীকে, চেষ্টা করে তার ইন্টারভিউ শোনার, তার জীবনী সম্পর্কে জানার, তার ব্যক্তিত্ব সম্পর্কে জানার, যেন সেটা জেনে সে কী করতে পারে, নিজেও ভালো ব্যবসায়ী হতে পারে। যেহেতু আমরা মুসলমান, আমাদেরকে শুধু এই দুনিয়ার কথা ভাবলেই চলবে না, আমাদেরকে আখিরাতের কথা চিন্তা করতে হবে। আর আমরা যখন আখিরাতের কথা চিন্তা করব তখন আখিরাতে তো সফল হবই, এর বরকতে ইনশাআল্লাহ দুনিয়াতেও সফল হয়ে যাব। তো আমরা যদি আখিরাতের ব্যাপারে চিন্তা করি তাহলে আমাদের এমন এমন ব্যক্তি সম্পর্কে জানতে হবে যারা দুনিয়াতেও সফল কাম হয়েছে আর তারা আখিরাতেও সফল কাম। এমন ব্যক্তি কারা? এমন ব্যক্তি হচ্ছে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম। এমন ব্যক্তি কারা? এমন ব্যক্তি হচ্ছে সাহাবায়ে কেরাম। এমন ব্যক্তি কারা? এমন ব্যক্তি হচ্ছে তাবেঈন, তবে তাবেঈন, এবং যারা আইম্মায়ে মুজতাহিদিন। তো আমরা যখন এমন ব্যক্তিদের সম্পর্কে জানব তারা কীভাবে নিজের জীবন যাপন করেছে, কীভাবে নিজের জীবন ধারণ করেছে, আর তাদের ব্যক্তিত্ব থেকে বিভিন্ন মদনী ফুল, বিভিন্ন পয়েন্ট গ্রহণ করব, তখন আমরাও আমাদের জীবনকে সেইভাবে গুছিয়ে সুসজ্জিত করে নিতে পারব। এমনই একজন ব্যক্তির আলোচনা আজ আমরা করব, আজ আমরা শুনব। সেই ব্যক্তিত্ব সম্পর্কে, তিনি এমন ব্যক্তিত্ব যার মহত্ত্ব মর্যাদা সম্পর্কে তিনি জন্মগ্রহণ করার আগেই তার সম্মানিতা মাতাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে। তার মাতা হচ্ছেন হযরত সাইয়্যিদাতুনা ফাতেমা বিনতে আবদুল্লাহ। তো হযরত সাইয়্যিদাতুনা ফাতেমা বিনতে আবদুল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহা, তিনি একবার ঘুমিয়েছিলেন, ঘুমন্ত অবস্থায় তিনি স্বপ্নে দেখলেন যে বৃহস্পতি গ্রহ তার শরীর থেকে বের হয়ে যাচ্ছে। অনেকগুলো গ্রহ থাকে না, প্ল্যানেট থাকে না, হ্যাঁ, মঙ্গল গ্রহ, বৃহস্পতি গ্রহ, আমাদের পৃথিবী একটা গ্রহ, এমন একটি প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি, যেটাকে ইংলিশে জুপিটার বলা হয়। তো তিনি স্বপ্নে দেখছেন যে তার শরীর থেকে বৃহস্পতি গ্রহ বের হয়ে যাচ্ছে এবং এটার এক একটি টুকরো মিশরের বিভিন্ন স্থানে পড়ছে, ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তো তিনি জাগ্রত হওয়ার পর, তখন তো অনেক স্বপ্নের ব্যাখ্যাকারী ছিল, তো একজন স্বপ্নের ব্যাখ্যাকারীকে থেকে তিনি জানতে চাইলেন যে এর অর্থ কী, এর ব্যাখ্যা কী, যে আমি যে এমন স্বপ্ন দেখলাম। তো সেই স্বপ্নের ব্যাখ্যাকারী বলল যে আপনার ঘরে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে আপনার মাধ্যমে যে মিশরের মধ্যে ইলমে দিন প্রচার প্রসার করবে, যার মাধ্যমে অনেক বড় দিনের খেদমত হবে। তো যখন তার সন্তান জন্মগ্রহণ করল, সেই সন্তান ছিল ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যার নাম হচ্ছে মোহাম্মদ বিন ইদরিস। আমরা ওনাকে ইমাম শাফি হিসেবে চিনি, বা উনি ইমাম শাফি নামে প্রসিদ্ধ, কিন্তু উনার আসল নাম হচ্ছে মোহাম্মদ বিন ইদ্রিস। তিনি রহমতুল্লাহ তাআলা আলাই যখন ছোট ছিলেন তখন থেকেই ইলম তৃষ্ণিত ছিলেন, হ্যাঁ, জ্ঞানের তৃষ্ণায় বিভিন্ন জায়গায় যেতেন, চেষ্টা করতেন জ্ঞান অর্জন করার। তার অনেকজনের অনেক কিছু পড়ার সাবজেক্ট থাকে, পছন্দনীয় সাবজেক্ট থাকে, কারো সাহিত্য থাকে, কারো ভাষাতত্ত্ব থাকে, কারো বিজ্ঞান থাকে, কারো বিভিন্ন কিছু থাকে। তো উনার যেটা ছিল সাবজেক্ট বা উনি যেটা চয়েস করতেন সেটা হচ্ছে ভাষাশাস্ত্র, ভাষা সাহিত্য, এগুলো ইনি পছন্দ করতেন। তারপর আরবি ছন্দ, কবিতা, কাব্য, এগুলো তিনি পছন্দ করতেন। তার অনেক ভালো লাগতো এগুলো অধ্যয়ন করতে। তো এরপরে তিনি ফিক শাস্ত্র এবং হাদিস শাস্ত্রের প্রতি ধাবিত হন। তো তিনি একবার বলছেন যে তিনি কিভাবে ভাষাশাস্ত্র এবং কাব্যশাস্ত্র থেকে হাদিসের দিকে কিভাবে আসলেন, ফিকের দিকে কিভাবে আসলেন। তো তিনি বললেন যে তিনি একবার কবিতা পড়ছিলেন, আরবি কবিতা পড়ছিলেন, ছন্দ পড়ছিলেন, তো হঠাৎ একটি অদৃশ্য থেকে আওয়াজ আসলো যে হে শাফিঈ, তুমি কবিতায় পড়ে আছো কেন, তুমি যাও ফিক শাস্ত্র অর্জন করো। তো যখন থেকে তিনি এই আওয়াজ শুনতে পেলেন তার অন্তরে একটি সুপ্রভাব পড়ল, তিনি খুবই প্রভাবিত হলেন, যার বদৌলতে পরবর্তীতে তিনি ফিক শাস্ত্র অর্জন করা শুরু করলেন, এর জ্ঞান অর্জন করা শুরু করলেন। ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইয়ের বয়স যখন 2 বছর ছিল তখনই তার পিতা ইন্তেকাল করলেন এবং ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইয়ের মাতা তাকে নিয়ে মক্কা শরীফে চলে আসলেন। মক্কা শরীফে এসে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাই ইলমে দীন অর্জন করা শুরু করলেন। আর কেমন ইলমে দীন অর্জন করা শুরু করলেন, যে তিনি হযরত ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইয়ের দরবারে উপস্থিত হলেন। দরবারে উপস্থিত হয়ে বললেন আমি ইলমে দীন অর্জন করতে চাই। তো মালিক রদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মালিক রদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ঠিক আছে, আমার একজন লেখক রয়েছে, কাতিব রয়েছে, তুমি তার কাছে গিয়ে ইলমে দীন অর্জন করো। তিনি বললেন আমি আপনাকে আমার পড়া শোনাই, যদি আপনার আমার পড়া ভালো না লাগে তাহলে আপনি যাকে বলবেন আমি অন্য কাউকে খুঁজে নিব। তো তিনি রহমতুল্লাহ তাআলা আলাই উনাকে হাদিস শুনালেন, মুতায়ে ইমাম মালিক, এটা ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইয়ের হাদিস গ্রন্থ যার মধ্যে শতাধিক হাদিস রয়েছে। তো তিনি রহমতুল্লাহ তাআলা আলাই উনাকে একটি হাদিস শুনালেন। তো ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাই বলল আরও শুনান, তিনি আরও শুনালেন, তারপর আরেকটি হাদিস শুনালেন, তারপর ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাই বললেন আরও শোনাও। তো এভাবে শোনাতে শোনাতে তিনি সম্পূর্ণ মুতায়ে ইমাম মালিক সম্পূর্ণ মুখস্থ শুনিয়ে দিলেন, অনেক বড় হাদিস গ্রন্থ। তিনি হাদিসের দিকে এত ধাবিত ছিলেন, আগে তো পৃষ্ঠা ছিল না, আগে হাড়ের মধ্যে লিখা হতো, হাদিস লিখা হতো, বিভিন্ন জ্ঞান লিখা হতো, পাতার মধ্যে লিখা হতো। তো তিনি এত জ্ঞান লিখতেন, এত হাদিস লিখতেন যে তার ঘরের কূপ যে ছিল সেটা শুধু সেই হাদিসের লেখনীতে ভরে গিয়েছিল। ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাই একবার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইকে স্বপ্নে দেখলেন। একটি ব্যাপার দেখবেন যে যারা আমাদের বুজুর্গানে দিন, যারাই সামনে অগ্রসর হয়েছে, ইলমে দিন অর্জন করেছে, নিজের বুকের ভিতর ইলমের সমুদ্র ধারণ করেছে, তারা কিন্তু এমনিতে হয়নি, তাদের মধ্যে একটা ফয়েজ জারি হয়েছে, ফয়েজ এসেছে তাদের ভিতর, হয়তো কোনো সাহাবি থেকে, হয়তো কোনো বুজুর্গ থেকে, নতুবা প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম থেকে। ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাই স্বপ্নে দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তার স্বপ্নে তাশরিফ আনলেন এবং ওনাকে জিজ্ঞেস করলেন ইয়া গুলামু মিম্মান আংতা, হে বৎস তুমি কোন গোত্রের? এটা জানতে চাইলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইমাম শাফির কাছে। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনারই গোলাম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইকে স্নেহ ও দয়া করতে গিয়ে ইরশাদ করলেন, কাছে এসে যাও। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাই কাছে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের মুখের মুবারক পানি হযরত ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইয়ের মুখে দিয়ে দিলেন এবং দোয়া করলেন, ইমদি বারাকাল্লাহু ফিকা, যাও আল্লাহ পাক তোমাকে বরকত দিক। কেমন বরকত হলো প্রিয় ইসলাম ভাইরা, কেমন বরকত হলো যে এমনও একদিন আসলো ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাই নিজের যুগের মুজাদ্দিদ হয়ে গেলেন। এমনও এক সময় আসলো যে আমরা তাকে ইমাম নামে চিনি। কেমন বরকত হলো। তিনি আরও বলেন ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাই, এটি তো একটি বরকতপূর্ণ ঘটনা যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে তিনি বরকত অর্জন করেছেন। আরেকটি ঘটনা হচ্ছে, তিনি বলেন যে আমি স্বপ্নে দেখলাম তিনি মসজিদে হারামে তাওয়াফের স্থানে বসেছিল, হঠাৎ একদিক থেকে মুসলমানের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। তো তিনি তাকে স্বাগতম জানালেন, অর্থাৎ হযরত ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নের মধ্যেই স্বাগত জানালেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলিঙ্গন করলেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাফা করার পর তার মুবারক আংটি খুলে, তার নিজের মুবারক আংটি খুলে হযরত ইমাম শাফিকে পরিয়ে দিলেন। এই স্বপ্ন দেখার পর তিনি এর ব্যাখ্যা জানতে চাইলেন। যখন আগে তাবির করা হতো স্বপ্নের, অনেকে তাবিরকারী ছিল, তো তিনি ব্যাখ্যা জানতে চাইলেন। তো ব্যাখ্যাকারী বলল যে আপনার মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সাথে লাগার সৌভাগ্য হয়েছে, এটা জাহান্নাম থেকে মুক্তির আলামত। আরও বলছে ব্যাখ্যাকারী যে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাথে মুসাফাহা করেছেন, এটা কিয়ামতের দিন নিরাপত্তার সুসংবাদ। আরও ব্যাখ্যা করে বলছেন যে এবং হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে আংটি পরিয়েছেন, এটা এই দিকেরই ইঙ্গিত যে এভাবে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পবিত্র নাম প্রসিদ্ধ, যেভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের প্রসিদ্ধ নাম নাম প্রসিদ্ধ, সেভাবে আপনার নামও প্রসিদ্ধ হয়ে যাবে। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওনাকে আংটি পরিয়েছেন সেটার ব্যাপারে ব্যাখ্যাকারী বলছে, এটা দ্বারা এটা বুঝাচ্ছে যে যেইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ইলমের কারণে প্রসিদ্ধ ছিল, তো সেভাবে আপনার নামও প্রসিদ্ধ হয়ে যাবে। আর কেমন প্রসিদ্ধ হলো, কিছুক্ষণ পূর্বেও বললাম যে এখন পর্যন্ত ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইয়ের নাম আমরা শুনতে পাই। প্রিয় ইসলামী ভাইয়েরা, ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাই এর মর্যাদা যদি বলতে যাই, একটি খুবই বরকতপূর্ণ মর্যাদা হচ্ছে যে ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাই নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বংশের, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেই বংশের ছিলেন, ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইও সেই বংশের। এটা কিভাবে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পূর্বপুরুষের মধ্যে একজন হচ্ছে আব্দে মুনাফ রহমতুল্লাহি তাআলা আলাই। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাই আবদে মুনাফ রহমতুল্লাহি তাআলা আলাইহির বংশধর। এভাবে ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাই সেই বংশের যেই বংশের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইয়ের ব্যাপারে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাই বলেন, ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাই মুত্তালিবি, এর ভিত্তিতে তিনি রহমতুল্লাহি তাআলা আলাই, অর্থাৎ তিনি যেহেতু সেই বংশেরই যেই বংশের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এর ভিত্তিতে তিনি অনেক মর্যাদা পেয়েছেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামা বনু হাশিমিন ওয়া বনুল মুত্তালিবি শাইউন ওয়াহিদুন, নিঃসন্দেহে বনু হাশিম ও বনু মুত্তালিব একই বংশের। ইমাম রাজি রহমতুল্লাহি তাআলা আলাই বলেন, যেমনিভাবে ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইয়ের পূর্বপুরুষরা দিনের খিদমত করেছেন, ঠিক তেমনিভাবে ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইও দিনের সহযোগী ছিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইয়ের ব্যাপারে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পূর্ব থেকেই সুসংবাদ দিয়ে দিয়েছিলেন। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাসুব্বু কুরাইশান, তোমরা কুরাইশকে মন্দ বলিও না, ফা ইন্না আলিমাহা ইয়ামলাউল আরদা ইলমান, নিশ্চয়ই তাদের মধ্য হতে একজন আলিম পুরো জমিনকে ইলম দ্বারা পূর্ণ করে দিবে। ইমাম হাম্বাল রহমতুল্লাহি তাআলা আলাইয়ের একটি বাণী আছে, সেই বাণী হচ্ছে যে ইমাম মোহাম্মদ বিন হাম্বাল রহমতুল্লাহি তাআলা আলাই বলেন, আমার কাছ থেকে যখনই কোনো দিনী মশলা জিজ্ঞাসা করা হতো, আমি সর্বপ্রথম সেই মশলাকে কুরআন ও হাদিসে তালাশ করতাম। যদি আমি সেই মশলার উত্তর কুরআন ও হাদিসে না পেতাম, তখন ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইয়ের বাণী থেকে এর উত্তর তালাশ করতাম। কেননা ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাই তিনি কুরাইশের আলেম, যিনি জমিনকে ইলম দ্বারা ভরপুর করে দিয়েছেন। তো ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহি তাআলা আলাইয়ের বাণী থেকে জানা যায় যে ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাই সেই আলিম যেই আলিমের কথা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের জাহিরি হায়াতে বলে দিয়েছিলেন। তো ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাই এমন মর্যাদার অধিকারী। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাই যেহেতু ইমাম ছিলেন আর প্রসিদ্ধ আলিম ছিলেন, তো অনেকেই উনার কাছে ইলমে দ্বীন অর্জন করতে আসত, বিভিন্ন মাসলা মাসায়েলের সমাধান জানতে আসত। অবশ্যই যারা আমরাও আমাদের যুগে যারা মুফতি রয়েছে, যারা যত জ্ঞানের অধিকারী রয়েছে, আমরা তাদেরকে তত বেশি ব্যস্ত দেখতে পাই। আর তিনি তো সেই যুগের মুজাদ্দিদ ছিলেন, তিনি তো সেই যুগের ইমাম ছিলেন, তিনি কত ব্যস্ত ছিলেন, এই ব্যস্ততার পরও তার ইবাদত কেমন ছিল। হুজ্জাতুল ইসলাম ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাই বলেন, ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাই রাতকে তিন ভাগে ভাগ করতেন, এক ভাগ ইলমে দিনের জন্য, এক ভাগ নামাজের জন্য, আর এক ভাগ আরামের জন্য। হযরতে রবি রহমতুল্লাহি তাআলা আলাইয়ের বর্ণনা, ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাই প্রতিদিন একটি করে কুরআনে পাকের খতম করতেন। তিনি আরও বলেন, রমজানুল মুবারকে তার রহমতুল্লাহি তাআলা আলাইয়ের তিলাওয়াতের আগ্রহ আরও বেড়ে যেত। তিনি রমজানুল মুবারকে নফল নামাজে ষাটটি কুরআনে পাকের খতম করতেন। একবার আমরা ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইয়ের ব্যাপারে চিন্তা করি, একবার আমাদের নিজের ব্যাপারে চিন্তা করি, আমাদের কতটুকু কাজ বা আমরা কত বিশিষ্ট ব্যক্তিত্ব। যেমন ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাই ছিলেন, যার দরবারে সবসময় লোকদের সমাগম ছিল, সবসময় মানুষ তার থেকে ইলমে দ্বীন অর্জন করার জন্য ব্যতিব্যস্ত ছিল, তিনি রহমতুল্লাহি তাআলা আলাই কেমন ইবাদত গুজার ছিলেন যে প্রতিদিন একটি করে কুরআনে পাকের খতম করতেন। অথচ আজ আমাদের অবস্থা, আমরা প্রতিদিন আল্লাহ তাআলা না করুক এমন যেন আমরা না হই, যারা আছি আল্লাহ তাআলা তাদেরকে আরও বরকত দান করুক, যারা নাই তারা চিন্তা করি যে প্রতিদিন আমি কি একটিও সূরা তেলাওয়াত করছি, কুরআনে পাক দেখে একটি পৃষ্ঠাও কি আমি পড়ছি। যদি না পড়ে থাকি নিজেকে প্রশ্ন করি, আমি কি দুনিয়ার মধ্যে এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে আমার কাছে এতটুকু সময় নেই যে আমার প্রিয় রব্বুল আলামিন মহান আল্লাহ পাক আমাকে যে মেসেজটা দিয়েছে সেটা খুলে দেখার সময় আমার কাছে নেই। বছরের পর বছর হয়ে যায় কিন্তু কুরআনে পাক আলমারির উপরে যে থেকে যায় উঁচু একটি স্থানে, একসময় যখন ঘর পরিষ্কার করার সময় আসে তখন নিচে নামিয়ে দেখি ধুলোমলিন হয়ে আছে, সেই সময় শুধু ধুলোটা পরিষ্কার করি, অথচ আমি মুসলিম। আমার রবের কালাম এটি, যেটা আমার প্রতিদিন পড়া উচিত ছিল, যেটা আমার জন্য প্রতিদিন পড়ে আমল করার জরুরি, সেটা থেকে আমি কত দূরে চলে গিয়েছি একটু চিন্তা করা দরকার। আর ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী থেকে এই আদর্শ গ্রহণ করা দরকার যে আমরা যেন প্রতিদিন কিছু না কিছু কুরআনে পাকের তেলাওয়াত করি। নেক আমল রিসালাতে রয়েছে প্রতিদিন কমপক্ষে তিনটি করে কনজুল ইমান থেকে তিনটি করে আয়াত তেলাওয়াত করা, অনুবাদ পড়া এবং সেটার ব্যাখ্যা পড়া। যদি এইভাবে আমরা প্রতিদিন তিনটি করে, অনেক বেশি না, কমপক্ষে তিনটি আয়াত অনেক বেশি না, আমরা যদি প্রতিদিন ফজরের নামাজের পর এটা পড়ার অভ্যাস করে নেই, আল্লাহ তাআলা চাইলে আমাদের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। কারণ কি এটার? কারণ হচ্ছে যে আমরা কুরআনের সাথে কানেক্টেড থাকব, আমাদের অনেক পেরেশানি আসে না। শুধু দেখবেন কোনো সমস্যা নেই কিন্তু মন মরা হয়ে বসে আছে, কেউ চেহারার মধ্যে দেখলে মনে হচ্ছে কি যেন হয়ে গেছে কিন্তু কোনো সমস্যা নেই। এটার কারণ কি? কুরআনের যেই নূর সেটা আমাদের মধ্যে নেই, কুরআনের সাথে যেই সংশ্লিষ্টতা সেটা থেকে আমরা অনেক দূরে, সেই কানেকশনটা আমাদের সাথে নেই কুরআন শরীফের। তো আমরা যদি সেই সংশ্লিষ্টতা তৈরি করতে পারি আল্লাহ তাআলা চাইলে অন্তরেও প্রশান্তি লাভ হবে। হযরত হাসান কারাবিসি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমার অনেকবার ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির সাথে রাত অতিবাহিত করার সৌভাগ্য হয়েছে। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি রাতের এক তৃতীয়াংশ নামাজ পড়তেন, অর্থাৎ রাতের তিন ভাগের এক ভাগে তিনি নামাজ পড়তেন। মুবারক স্বভাব এটা ছিল যে কখনো নামাজে 50 আয়াত তিলাওয়াত করতেন আর কখনো 100 আয়াত তিলাওয়াত করতেন। তিলাওয়াতের ধরন এমন ছিল যে যখন রহমতের আয়াতে পৌঁছতেন তখন আল্লাহ তাআলার দরবারে নিজের জন্য ও সকল উম্মতে মুসলিমার জন্য দোয়া করতেন, আর যখন আজাবের আয়াত আসত তখন তা থেকে আশ্রয় প্রার্থনা করতেন এবং নিজের জন্য ও সকল মুসলমানের জন্য মুক্তি লাভের দোয়া করতেন। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাই এর জীবনীর মধ্যে এটিও পাওয়া যায় যে তিনি খুব হেল্পিং বিহেভিয়ারের ছিলেন, অর্থাৎ অনেক সাহায্য সহযোগিতা করতেন। দেখা যায় কি, কেউ আমাদের কাছে কিছু চাইল, আমাদের কাছে থাকা সত্ত্বেও আমার ইচ্ছে নাই তাকে দেয়ার, চেষ্টা করি মিথ্যে কথা বলে বেঁচে যাওয়ার জন্য। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাই কেমন ছিলেন? হযরতে রবি রহমতুল্লাহি তাআলা আলাই বলেন, যখন আমার বিয়ে হলো তখন ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাই জিজ্ঞেস করলেন যে মহর কতটুকু ধার্য করেছ? আমি আরজ করলাম 30 দিনার। তো তিনি রহমতুল্লাহি তাআলা আলাই বললেন, কত দিনার পরিশোধ করে দিয়েছ? ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাই জিজ্ঞেস করলেন, কত দিনার পরিশোধ করে দিয়েছ? তো হযরত রবি রহমতুল্লাহি তাআলা আলাই বললেন, 6 দিনার, অর্থাৎ 30 দিনার উনার মহরানা ছিল, যেটা উনি উনার স্ত্রীকে দিবেন, সেটা থেকে তিনি মাত্র 6 দিনার পরিশোধ করে দিয়েছেন। তো ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাই নিজের ঘর থেকে বাকি 24 দিনার পাঠিয়ে দিলেন। তো এমন স্বভাব ছিল তাদের, এভাবে মানুষদের তিনি হেল্প করতেন। একটি খুবই সুন্দর ঘটনা যে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাই একবার কোনো কাজে ইয়ামানে সফর করতে যান। ইয়ামান থেকে আসার সময় তার কাছে 10,000 দিরহাম ছিল। তিনি রহমতুল্লাহ তাআলা আলাই শহরের বাইরে একটি তাঁবু গাড়লেন। তিনার কাছে 10,000 দিরহাম ছিল আর তিনি রহমতুল্লাহ তাআলা আলাই শহরের বাইরে একটি তাঁবু গাড়লেন। তাঁবু গাড়ার পর লোকেরা তার কাছে আসতে থাকলো, আসতে থাকলো। লাস্ট শেষ পর্যায়ে যখন তিনি বের হলেন, তখন তিনি সেই 10,000 দিরহাম শূন্য ছিলেন, অর্থাৎ তার কাছে একটি দিরহামও ছিল না, সব দিরহাম তিনি লোকদেরকে সদকা করে দিয়েছেন। আরেকটি বিষয়, এই ঘটনাটা খুবই সুন্দর ঘটনা, কেননা স্বাভাবিক ক্ষেত্রে কি হয়, আমরা অনেকে এমন রয়েছি দান করতে পারি, আমার কাছে 1,000 থাকলে আমি 500 টাকা দান করতে পারি, 100 টাকা দান করতে পারি, কিন্তু নিজের ব্যক্তিত্বকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা সবার দ্বারা সম্ভব হয় না। বিশেষ করে তখন যখন আপনি অনেক ক্ষমতাশীল হন, অনেক ক্ষমতাবান হন। এটা কোন কোন ক্ষেত্রে দেখা যায়, আমি কোথায় কোথায় ক্ষমতাবান, আমি টিচার হলে আমি ছাত্রের উপর ক্ষমতাবান, আমি একজন স্বামী হলে আমি স্ত্রীর উপর, বাবা হলে ছেলে সন্তানের উপর ক্ষমতাবান, কোনো পর্যায়ে দেখা যায় বড় ভাই হলে ছোট ভাই বোনদের উপর ক্ষমতাবান। এই ক্ষেত্রে যদি কেউ ছোট জন আমার কোনো স্বার্থে আঘাত করে বা এমন কোনো জিনিস যেটা আমি খুব পছন্দ করি সেটা নষ্ট করে দেয়, তাহলে আমরা রাগ দেখাতে আর খারাপ ব্যবহার করতে একটুও দেরি করি না। ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাই কেমন ছিলেন, তিনি একবার একটা জামা সেলাই করার জন্য দর্জিকে দিলেন। দর্জি কি করল, একটা আস্তিন ছোট, একটা আস্তিন ছোট আর একটা আস্তিনকে অনেক বড় করে দিল, এত বড় করে দিল যে একজন মানুষের মাথা ঢুকে যাবে। আর সে এটা কিভাবে করছে, উপহাস করে, ঠাট্টা করে করছে। এটা সে জানতো না যে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইয়ের ব্যক্তিত্ব সম্পর্কে সে জানতো না, তো সে ঠাট্টা করে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইয়ের জামার সাথে এরকম করছে। সে কি করলো, যখন ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইয়ের কাছে জামাটা নিয়ে গেল আর ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাই যখন দেখলেন যে একটা আস্তিন ছোট আর একটা আস্তিন এত বড় যে একজন মানুষের মাথা ঢুকে যাবে, আমরা থাকলে তো প্রথমে বলতাম তুমি জামাও নিয়ে যাও, এই জামার টাকাও দিবা, আর সেলাই করার টাকা তো আমি জীবনে দিবই না, আর রাগ দেখাইতাম, ওগুলো আলাদা। ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাই কি করলেন, চিন্তা করবেন এখন পজিটিভ থিঙ্কিংয়ের ব্যাপারে বলা হয়, আলোচনা করা হয়, হ্যাঁ, পজিটিভ থিঙ্কিং, পজিটিভ মাইন্ডসেট, তার কেমন পজিটিভ মাইন্ডসেট ছিল। তিনি বললেন এই যে ছোট আস্তিনটা আছে সেটা উঠিয়ে অজু করার জন্য অনেক সুবিধা হবে, সেটা উঠিয়ে অজু করার জন্য অনেক সুবিধা হবে, আর এই যে বড় আস্তিনটা আছে সেটার মধ্যে আমি কিতাব রাখতে পারবো। একটু চিন্তা করে দেখেন কেমন পজিটিভ মাইন্ডসেট, যেখানে রাগ হওয়ার কথা সেখানে তিনি সেটার ভালো দিকগুলো বের করছেন এবং দর্জিকে বলছেন। তো এটা বলার পর ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইয়ের কাছে তখন বাদশার একজন প্রতিনিধি ছিল, আসছিল, আর তার কাছে 10,000 দিরহাম ছিল। তো তিনি রহমতুল্লাহ তাআলা আলাই বাদশার প্রতিনিধিকে আদেশ দিলেন, নির্দেশ দিলেন যে দর্জিকে 10,000 দিরহাম দিয়ে দাও। এখন দর্জি চিন্তায় পড়ে গেছে, ইনি কে, ইনি কে যে বাদশার প্রতিনিধিকে আদেশ দিচ্ছেন যে 10,000 দিরহাম দাও, আমি কার সাথে এমন ভুলটা করলাম। তো তিনি সেই দর্জিটা সেই বাদশার প্রতিনিধিকে জিজ্ঞেস করলো যে ইনি কে, তখন সেই বাদশার প্রতিনিধি বলল, ইনি যুগ শ্রেষ্ঠ ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাই। এটা শুনে সে সাথে সাথে পায়ে পড়ে গেল এবং তার কাছে ক্ষমা চাইল, ক্ষমা চেয়ে এবং তার কাছেই অবস্থান করল। এমন আচরণ ছিল আমাদের বুজুর্গানের দিনের। অথচ আমরা একটু কিছু না হতেই 19-20 হলেই অনেক রাগ করে ফেলি না? কাপড়ের ব্যাপারে তো অনেক, কারণ কাপড় বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা অনেক শখের কারণ হয় যে আমার কাপড়টা এরকম হবে, আমার কাপড়টা ওরকম হবে। অনেক বেশি খারাপ হতে হয় না, আমি যেমন চাইছিলাম তেমন না হলেই হয়। আমি কাপড় নিব না, রাগ দেখাবো, টাকা ঠিক করে দিব না, এমন একটা ঝগড়াঝাটির পরিবেশ তৈরি হয়ে যায়। তো এই মুহূর্তে আমাদের বুজুর্গানে দিন যারা ছিলেন, ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাই আমাদের জন্য আদর্শ, যে আমরা এই মুহূর্তে ধৈর্য ধারণ করব এবং তার সাথেও ভালো ব্যবহার করব। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাই এর খুব ভালো একটি বৈশিষ্ট্য, যা অনেক আশিকানে রসুল যারা রয়েছে তারা অনুসরণ করে, সেই বৈশিষ্ট্য হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাই আউলিয়াই কিরামের মাজারে উপস্থিত হয়ে দোয়া করতেন। তিনি নিজেই বলেন, আমি যখন কোনো সমস্যার সম্মুখীন হতাম তখন আমি 2 রাকাত নামাজ আদায় করতাম এবং ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইয়ের মাজারে উপস্থিত হয়ে দোয়া করতাম, তখন আল্লাহ পাক আমার সমস্যা সমাধান করে দিতেন। এখনও অনেক আশিকানে আউলিয়া যারা রয়েছে, হ্যাঁ, অলিগণের প্রেমিক যারা রয়েছে, রসুল প্রেমিক যারা রয়েছে, তাদেরও কিন্তু এই অভ্যাস। আর যখনই তারা কোনো সমস্যায় পড়ে, সাথে সাথে আল্লাহর দরবারে মাথা নত করে 2 রাকাত নামাজ আদায় করে, কোনো মাজারে চলে যায়, আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, তাদের সমস্যা সমাধান হয়ে যায়। এমন একটি ঘটনা না, অনেকটি ঘটনা আছে। যারা এটার ফল পেয়েছে তারা তো পেয়েছেই, কখনো বলবো আমরা যারা রয়েছি দর্শক শ্রোতা প্রিয় ইসলামী ভাইরা, আমরা যাই, আমরাও কখনো কোনো সমস্যার সম্মুখীন হলে আমরাও যেন আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত নামাজ আদায় করি, কোনো মাজারে গিয়ে উপস্থিত হই, সেই অলি রহমতুল্লাহি তাআলা আলাইয়ের ওয়াসিলায় দোয়া করি, আল্লাহ তাআলা চাইলে আমাদের অনেক বড় বড় সমস্যা সমাধান হয়ে যাবে। এমন একটি বাস্তব ঘটনা আমার পরিচিত কারোর সাথে হয়েছে, তার ব্যাপারে, তার সম্পত্তির ব্যাপারে কেউ মিথ্যা মামলা দিয়ে দিয়েছে, কেউ মিথ্যা মামলা দিয়ে দিয়েছে, এখন সে কোর্টে গিয়ে কোনো সমাধান পাচ্ছে না মিথ্যা মামলার, কারণ তার তেমন জানাশোনা কেউ ছিল না, যদিও মামলাটা মিথ্যা কিন্তু সে কোনো সমাধান পাচ্ছে না। তো সে কী করলো, একটা মাজারে উপস্থিত হলো, আর মাজারে উপস্থিত হয়ে আল্লাহ তাআলার দরবারে সেই ওলির ওয়াসিলায় ফরিয়াদ করল। তার দোয়া শেষ হতেই যখন সে ফিরল, তখন সে একটা উকিলকে দেখতে পেল, আইনজীবীকে দেখতে পেল। সে আইনজীবী বলল, কি সমস্যা আপনার? সে আইনজীবীও মাজার প্রেমিক ছিল, ওলি প্রেমিক ছিল। তো বলল, এই এই সমস্যা। তো বলল, আমি আছি, আমি সমাধান করে দিব। আর সাথে সাথেই সে তার সমস্যা নিয়ে গিয়ে তার সমস্যা নিজের দায়িত্বে নিয়ে নিল এবং পরবর্তীতে সে তার সমস্যা সমাধান করে দিল। প্রিয় ইসলামী ভাইরা, জীবনে, অনেকের জীবনে এই ঘটনাগুলো স্বাভাবিক আর অহরহ ঘটা ঘটনা, এটা কোনো অস্বাভাবিক না। প্রিয় ইসলামী ভাইরা, ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইয়ের আরও কয়েকটি বিশেষ বিশেষ গুণ ছিল। যেমন ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাই খুব খাবার খুবই কম খেতেন, আর বলতেন যে খাবার মোর স্মরণশক্তিকে দুর্বল করে দেয়, শরীরকে ভারী করে দেয়, আর এটার কারণে বেশি ঘুম আসে, মানুষের ইবাদত থেকে অলসতা তৈরি হয়। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির কিন্তু স্মরণশক্তিও খুব ভালো ছিল, যার ব্যাপারে আমরা কিছুটা শুনতে পেয়েছি যে ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির স্মরণশক্তি কেমন ছিল। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি কিন্তু অনর্থক কথা থেকে বেঁচে থাকতেন। যেমন ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির সঙ্গী হযরত রবি রহমতুল্লাহি তাআলা আলাইহি কে ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজেই বললেন, হে রবি, অনর্থক কথা বলো না, কেননা যখন তুমি কথা বলে ফেলবে তখন সেই কথা তোমার উপর বিচারক হয়ে বসবে আর তুমি তার গোলাম হয়ে যাবে। বুঝার বিষয়, আমরা যখন কোনো কথা বলে ফেলি তখন কিন্তু কি হয়ে যায়, সেই কথার কারণে কোথাও হাসির পাত্র হয়ে যায়, সেই কথার কারণে আমাদের ব্যক্তিত্বের ভ্যালিউটা, পার্সোনালিটি ভ্যালিউ যেটা আছে সেটা কমে যায় যদি সেই কথাটা মূর্খতার প্রতীক হয়, অর্থাৎ এমন কথা সেটা প্রকাশ করে যে যার কোনো অর্থ হয় না। আর ইসলামের মধ্যেও তো আসছে যে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, অর্থাৎ একজন মুসলমান ব্যক্তির সৌন্দর্য হচ্ছে সেই বিষয়গুলোকে পরিহার করা যেগুলোর কোনো অর্থ হয় না, যেগুলো অনর্থক। প্রিয় ইসলাম ভাইরা, ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মুবারক ধরন দ্বারা দুটি বিষয় বোঝা যায়, যা ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের কিতাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, একটি এটা যে ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি কথা বলার পূর্বে চিন্তা করতেন। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি কথা বলার ক্ষেত্রে অনর্থক ও সওয়াবের দৃষ্টি রাখতেন, যে যদি কথা বলাতে উত্তম হয়, সওয়াবের মাধ্যম হয়, তাহলে বলতেন, অন্যথায় নিশ্চুপ থাকতেন। এটা ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির বৈশিষ্ট্য ছিল। আর যেই বৈশিষ্ট্যের এখন খুবই বেশি প্রয়োজন, কারণ কি, এখন কথা আমরা মুখে বলি না বলি, আমরা মোবাইলে এত ব্যস্ত থাকি যে কোনো ভিডিওতে যে কোনো জায়গায় গিয়ে কোনো কমেন্ট করে দেই, কারণ তারা তো আমাকে চিনে না, করে দেই। কোনো একজন বলছে যে মাঝে মাঝে মানুষের আসল রূপ তার কমেন্টে প্রকাশ পায়। কেন? কেননা তার কমেন্টে তো কাউকে, কেউ তাকে চিনে না, কেউ তার পরিচিত না, তো সে যা তা কমেন্ট করে দেয়, যে কোনো ভিডিওতে গিয়ে যা তা কমেন্ট করে দেয়। তো এখন কিন্তু আমাদের পরিবেশটা, পূর্বে এটা ছিল, এক সময় ছিল, আমরা অনেক বেশি কথা বলতাম, উল্টাপাল্টা কথা বলতাম, কারোর সাথে ঠাট্টা করতাম। এখন সেই জেনারেশনটা চেঞ্জ হয়েছে, যুগটা চেঞ্জ হয়েছে, আর এখন আমরা মোবাইলে চলে এসেছি। দেখা যাচ্ছে যে কারো ছবি তুলে মোবাইলে ঠাট্টার ছলে পোস্ট করে দিচ্ছি, যে কোনো ভিডিওতে গিয়ে বিভিন্ন বিষয়ে গিয়ে কমেন্ট করা শুরু করে দিয়েছি, কাউকে বকা দিয়ে দেওয়া শুরু করেছি, কিংবা কেউ তার ছবি পোস্ট করেছে, কোনো ব্যক্তি, তার কমেন্টে গিয়ে তাকে বিভিন্ন পশুর সাথে তুলনা করা শুরু করলাম। এগুলোরও তো কাল কিয়ামতের দিন হিসাব নেওয়া হবে। আমি যা লিখে যাচ্ছি এগুলো তোর প্রমাণ, কাল কিয়ামতের দিন উঠবে, আমার হাত সাক্ষ্য দিবে, আমার চোখ সাক্ষ্য দিবে যে এই ব্যক্তি অমন ভিডিও দেখত, এই ব্যক্তি এমন এমন কথা বলতো, এই ব্যক্তি মানুষের সাথে এমন এমনভাবে ঠাট্টা করত। চিন্তা করার বিষয়, ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাই জিহ্বার সতর্কতার মধ্যে পারদর্শী ছিলেন। এই হয়তো এই কারণে লেখক বলছেন, হয়তো এই কারণে আল্লাহ পাক তাকে হিকমত ও প্রজ্ঞার নিয়ামত দান করেছেন। অর্থাৎ জিহ্বার যখন আমরা নিয়ন্ত্রণ করি, জিহ্বাকে কথা কম বলি, যা উত্তম তা বলি, আল্লাহ তাআলা হিকমত দান করে, জ্ঞান দান করে। যারা বেশি কথা বলে তাদের স্মরণশক্তি লোপ পায়, আস্তে আস্তে তাদের স্মরণশক্তি কমে যায়। আর যারা কম কথা বলে, এমন অনেক মানুষ আছে যারা বিজ্ঞ হিকমতওয়ালা, কম কথা বলে, দেখা যায় অনেক বৃদ্ধ হওয়ার পরও তাদের অনেকগুলো কথা স্মরণ থাকে, সচরাচর সাধারণ মানুষের তুলনায় তাদের স্মরণ শক্তি অনেক মজবুত থাকে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যখন তাদের যৌবনকাল ছিল, যখন তাদের শক্তি ছিল, তখন তারা অনর্থক কথা বলতো না, ঠাট্টা মশকারা করতো না, যেখানে প্রয়োজন সেখানেই কথা বলতো। একবার ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইয়ের কাছে কোনো মাসআলা জিজ্ঞাসা করা হলো। তিনি রহমতুল্লাহি তাআলা আলাই নিশ্চুপ ছিলেন, কোনো উত্তর দিলেন না। আরজ করা হলো, আপনি নীরবতা কেন অবলম্বন করলেন, উত্তর কেন দিলেন না? বললেন, আমি এটা চিন্তা করেছি যে উত্তর দেয়াতে কল্যাণ নিহিত নাকি চুপ থাকার মধ্যে। অর্থাৎ উনি চুপ ছিলেন, তো জিজ্ঞেস করা হলো, এই সময়টাতে আপনি চুপ কেন ছিলেন? এমন অনেক মানুষকে দেখা যায়, আমিও দেখেছি, যে তাদেরকে জিজ্ঞেস করলে একটু চুপ হয়ে যায়। মানে জিজ্ঞেস করার সাথে সাথে উত্তর দেয় না, চুপ হয়ে যায়, কিছুক্ষণ পর উত্তর দেয়। এটা ভালো অভ্যাস। এই অভ্যাসটা, এই আদর্শটা ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইয়ের মধ্যে ছিল, যা ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাই নিজের কিতাবে ব্যক্ত করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, আমরা ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইয়ের ব্যাপারে বিভিন্ন বৈশিষ্ট্য শুনলাম, ওনার ব্যাপারে জানলাম, উনি যে ইলমে দ্বীন অর্জন করে সেই ব্যাপারে শুনলাম। এটা কিভাবে সম্ভব হয়েছে যে তিনি এত ইবাদত গুজার? এর অন্যতম একটি কারণ হচ্ছে ইলমে দ্বীন, কেননা তিনি ইলমে দ্বীন অর্জন করেছিলেন। আর আলহামদুলিল্লাহি তাআলা আজও দাওয়াতি ইসলামী আমাদের জন্য ইলমে দ্বীন অর্জন করা সহজ করে দিয়েছে। আলহামদুলিল্লাহি তাআলা আমরা যদি অনেক ব্যস্ত হই, একটু ছুটির দিন পাই, তাহলে সেখানেও আলহামদুলিল্লাহি তাআলা দাওয়াতি ইসলামী মাদানী কাফেলা দিয়েছে আমাদেরকে। আমরা মাদানী কাফেলাতে গিয়ে ইলমে দ্বীন অর্জন করতে পারব। আমাদের উপর অনেক বিষয় ফরজ রয়েছে, সেই ফরজ বিষয়গুলো আমরা জানতে পারবো এবং ইনশাআল্লাহ তাআলা প্র্যাকটিক্যালি আমলও করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী কাফেলায় সফর করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, দাওয়াতি ইসলামের সাপ্তাহিক ইজতিমায় প্রতি বৃহস্পতিবারে কয়েকটি দুরূদ শরীফ এবং দোয়া পড়ানো হয়। আসুন আমরাও পড়ে নেই। বুজুর্গরা বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে এ দুরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে, মৃত্যুর সময় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন। আসুন আমরা এই দুরূদ শরীফটি পাঠ করে নেই। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল আল উম্মিয়্যিল আল হাবিবিল আলিল কদরিল আযীমিল জাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এ দুরূদ শরীফ পাঠ করবে, যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আসুন আমরাও পাঠ করে নেই। আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এ দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের ৭০টি দরজা খুলে দেয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাভি রহমতুল্লাহি তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এ দুরূদ শরীফ একবার পাঠ করলে 600,000 দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সলাতান দাঈমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে তার এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝে বসালেন। সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান অনেক আশ্চর্যান্বিত হলেন যে সম্মানিত লোকটি কে। যখন তিনি চলে গেলেন তখন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এভাবে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদালা। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। দুটি দোয়া রয়েছে যার ফজিলত হচ্ছে হযরত সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। প্রিয় নবী মক্কি মদনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1,000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকবে। আসুন আমরাও পাঠ করে নেই, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রাতে এ দোয়া 3 বার পড়ে নিবে সে যেন শবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাব'ই ওয়া রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাব'ই ওয়া রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাব'ই ওয়া রব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া As-salatu was-salamu alayka ya Habib Allah. As-salatu was-salamu alayka ya Nabi Allah. As-salatu was-salamu alayka ya Nur Allah. As-salatu was-salamu alayka ya As-salatu was-salamu alayka ya Habib Allah. As-salatu was-salamu alayka ya Nabi Allah. Wa ala alika wa sahabika ya Nur Allah. حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم
إلا الله 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 إلا الله
لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم
أذكر الله 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 Allah 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 Allah
لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم
الله 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 الله
لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله.
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين يا رب مصطفى بتفعل مصطفى عز وجل وصلى الله تعالى عليه وآله وسلم আমাদের ও আমাদের মাতা পিতা ও সকল উম্মতে মুসলিমার গুনাহ খাতা ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ তাআলা, আমরা যা কিছু শুনলাম, যা কিছু বয়ান করলাম, ইয়া আল্লাহ তাআলা, এর মধ্যে যা ভুল ত্রুটি হয়েছে তুমি তা ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ তাআলা, ইয়া আল্লাহ তাআলা, আমরা শুনেছি ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাই সম্পর্কে, ইয়া আল্লাহ তাআলা কেমন ছিলেন তারা মাওলা, ইয়া আল্লাহ তাআলা কেমন ছিল তাদের আদর্শ মাওলা, ইয়া আল্লাহ তাআলা কেমন ছিল তাদের ইবাদত মাওলা, ইয়া আল্লাহ তাআলা, ইয়া আল্লাহ তাআলা, ইয়া আল্লাহ, আমরা কেমন ইবাদত করি মাওলা, ইয়া আল্লাহ তাআলা, ইয়া আল্লাহ তাআলা, আমি এত নাফরমান হয়ে গিয়েছি মাওলা, ইয়া আল্লাহ তাআলা, আমার কাছে কুরআনে পাক তেলাওয়াত করার সময় নেই মাওলা, ইয়া আল্লাহ তাআলা, আমরা কোন দিকে যাচ্ছি মাওলা, ইয়া আল্লাহ তাআলা, গুনাহ করার সময় আছে মাওলা, ইয়া আল্লাহ তাআলা, অনর্থক কাজ করছি মাওলা, ইয়া আল্লাহ তাআলা, তোমার ইবাদত থেকে দূরে হয়ে গিয়েছি মাওলা, ইয়া আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে মাফ করে দাও, ইয়া আল্লাহ তাআলা, তুমি তো রহিম, তুমি তো রহমান, তুমি আমাদেরকে মাফ করে দাও, ইয়া আল্লাহ তাআলা, ইয়া আল্লাহ তাআলা, অনেক গুনাহ করেছি মাওলা, ইয়া আল্লাহ তাআলা, রুমের অন্ধকারে মাওলা ভেবেছি কেউ দেখবে না, ইয়া আল্লাহ তাআলা, তুমি তো দেখছো মাওলা, ইয়া আল্লাহ তাআলা, তুমি তো সর্বদ্রষ্টা মাওলা, ইয়া আল্লাহ তাআলা, তুমি তো দেখছো মাওলা, ইয়া আল্লাহ তাআলা, গুনাহ করে ফেলেছি মাওলা, শয়তানের কুমন্ত্রণায় পড়ে গিয়েছি মাওলা, ইয়া আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে মাফ করে দাও, ইয়া আল্লাহ, তুমি তো দয়ালু ক্ষমাশীল মাওলা, ইয়া আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে মাফ করে দাও মাওলা, ইয়া আল্লাহ তাআলা, নামাজ কাজা হয়ে গেলে নামাজ কাজা থেকে তওবা করছি মাওলা, ইয়া আল্লাহ তাআলা, প্রতি অক্ত নামাজ জামাত সহকারে পড়ব মাওলা, ইয়া আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে মাফ করে দাও, ইয়া আল্লাহ তাআলা, কত গুনাহই না করে ফেলি, মৃত্যু সন্নিকটে মাওলা, ইয়া আল্লাহ তাআলা, মৃত্যু তো নিশ্চিত মাওলা, কখন যেন মৃত্যু হয়ে যায়, ইয়া আল্লাহ তাআলা, কেউ যুবক অবস্থায় মরে যাচ্ছে মাওলা, ইয়া আল্লাহ তাআলা, কেউ শিশু অবস্থায় ইন্তেকাল করছে মাওলা, ইয়া আল্লাহ তাআলা, জানি না আমি কখন ইন্তেকাল করব মাওলা, ইয়া আল্লাহ তাআলা, ইন্তেকাল করলে মাওলা, এই তুচ্ছ আমল, এত গুনাহের বোঝা নিয়ে তোমার সামনে কীভাবে দাঁড়াবো মাওলা, ইয়া আল্লাহ তাআলা, তুমি যদি মাফ না করো মাওলা, ইয়া আল্লাহ তাআলা, আমি তো বাঁচতে পারবো না মাওলা, ইয়া আল্লাহ তাআলা, তোমার দরবারে পবিত্র মসজিদে মাওলা দু হাত তুলে দিয়েছি মাওলা, ইয়া আল্লাহ তাআলা, তুমি আমাকে মাফ করে দাও, ইয়া আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে মাফ করে দাও, ইয়া আল্লাহ তাআলা, ক্ষমার ভিক্ষা দিয়ে দাও মাওলা, ইয়া আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে মাফ করে দাও, ইয়া আল্লাহ তাআলা, নিয়ত করছি পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করব মাওলা, ইয়া আল্লাহ তাআলা, কুরআনে পাকের তেলাওয়াত করব মাওলা, ইয়া আল্লাহ তাআলা, মদিনী কাফেলায় সফর করে ইলমে দীন অর্জন করব মাওলা, ইয়া আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে মাফ করে দাও, ইয়া আল্লাহ তাআলা, ইয়া আল্লাহ তাআলা, আমাদের অনেকেই রয়েছে মাওলা, ইয়া আল্লাহ তাআলা, যাদের মাতা পিতা কবর বাসী হয়েছেন মাওলা, ইয়া আল্লাহ তাআলা, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, ইয়া আল্লাহ তাআলা, অনেকে রয়েছে যাদের দাদা দাদি নাদা নানি কবরবাসী হয়েছে মাওলা, পূর্বপুরুষগণ পূর্ব নারীগণ কবরবাসী হয়েছে মাওলা, ইয়া আল্লাহ তাআলা, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, ইয়া আল্লাহ তাআলা, তাদেরকে বিনা হিসেবে ক্ষমা করে দাও মাওলা, ইয়া আল্লাহ তাআলা, আমাকেও বিনা হিসেবে ক্ষমা করে দিও মাওলা, ইয়া আল্লাহ তাআলা, ইয়া আল্লাহ তাআলা, অনেকের রোজগারহীনতা, বিভিন্ন মামলা মুকদ্দমা, অহেতুক মামলা মুকদ্দমা মাওলা, বিভিন্ন পেরেশানিতে রয়েছে মাওলা, ইয়া আল্লাহ তাআলা, সকলের সকল পেরেশানি দূর করে দাও, ইয়া আল্লাহ তাআলা, চাকরি প্রার্থীকে হালাল রোজি রোজগার ইনকাম করার তৌফিক দান করো, ইয়া আল্লাহ তাআলা, আয়ের মধ্যে বরকত দান করো, ইয়া আল্লাহ তাআলা, যারা অসুস্থ রয়েছে আমাদের পরিবার, বিভিন্ন আত্মীয় স্বজন, ইয়া আল্লাহ তাআলা, তাদেরকে সুস্থতা দান করো, ইয়া আল্লাহ তাআলা, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে মাওলা, ইয়া আল্লাহ তাআলা, একজন শিক্ষার্থী ভাইয়ের নাম এসেছে মাওলা, ইয়া আল্লাহ তাআলা, সে খুবই অসুস্থ মাওলা,
ইয়া আল্লাহ তাআলা তাকে শিফায়ে কামিলা আজিলা দান করো, ইয়া আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করো, ইয়া আল্লাহ তাআলা যতগুলো দুরারোগ্য রয়েছে ইয়া আল্লাহ সেই সকল প্রকার কঠিন রোগ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ তাআলা মৃত্যুর সময় যখন চলে আসবে মওলা, ইয়া আল্লাহ তাআলা আমি তো জানবো না মওলা, ইয়া আল্লাহ তাআলা কোন অবস্থায় থাকি মওলা, ইয়া আল্লাহ তাআলা তোমার নিকট দোয়া করছি মওলা, ইয়া আল্লাহ তাআলা তখন যেন মসজিদে থাকি মওলা, ইয়া আল্লাহ তাআলা সেই মসজিদ যেন মদিনা তৈয়বার মসজিদ হয় মওলা, মসজিদে নববী হয় মওলা, ইয়া আল্লাহ তাআলা সবুজ গম্বুদকে দেখতে দেখতে ইয়া আল্লাহ তাআলা যেন মৃত্যুবরণ করতে পারি মওলা, ইয়া আল্লাহ তাআলা সেই তৌফিক তুমি দান করিও মওলা, ইয়া আল্লাহ তাআলা যখন মৃত্যুর সময় আসবে তখন যেন সবুজ গম্বুদকে দেখতে দেখতে মুখে যেন জারি হয়ে যায় মধুর কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া
সাল্লাম। রাব্বি সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা, যখন হবে তোমার দিদার তখনই
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন
জেনে কির দাওয়া তের জাগা ইশারা